قرآن 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 قرآن.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. অনুষ্ঠানের নাম সহজ দর্সে কুরআন। আজ সূরা আলে ইমরানের আয়াত নম্বর 20 থেকে কোরআনে পাকের দরস শ্রবণ করব। ইরশাদ হচ্ছে, بسم الله الرحمن الرحيم،
فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد.
তারপর হে হাবিব, যদি তারা তোমার সাথে তর্ক করে তবে তুমি বলে দাও, আমি তো আমার মুখ আল্লাহর দিকে আল্লাহর বারগাহে অবনত করে আছি এবং আমার অনুসারীগণ। আর হে হাবিব, আহলে কিতাব এবং নিরক্ষরদের বলে দাও যে তোমরাও কি ইসলাম কবুল করছ? যদি তারা ইসলাম কবুল করে তবে তারা সরল পথ পেয়ে গেল, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার উপর কেবল আদেশ পৌঁছে দেওয়া আবশ্যক। আর আল্লাহ বান্দাদেরকে দেখছেন। এর যে প্রাসঙ্গিকতা, এই যে খ্রিস্টানদের ব্যাপারে এবং অমুসলিমদের ব্যাপারে, তাদের পর্যন্ত আল্লাহর পয়গাম পৌঁছানোর দায়িত্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি তারা এই দাওয়াত কবুল করে নেয় তবে সেটা তাদের উপকার, যদি তারা কবুল না করে তবে তুমি বলে দাও, আমি এবং আমার অনুসারীগণ, আমরা সবাই আল্লাহর বারগাহে আমাদের মস্তক অবনত করে আছি, সুতরাং আমরা আনুগত্যের পথ অবলম্বন করেছি। এরপর বনি ইসরায়েলের কিছু কুকর্ম, কিছু অপরাধের কথা বর্ণনা করা হয়েছে, আর খুবই ভয়ঙ্কর তাদের কর্মকাণ্ড এবং আচরণ ছিল। ইরশাদ হচ্ছে,
ইন্নাল লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যীনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
নিশ্চয়ই ওসব লোকেরা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং নবীগণকে অন্যায়ভাবে শহীদ করে এবং ইনসাফের আদেশ প্রদানকারীগণকে তারা হত্যা করে, তবে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনাও। এখানে বনী ইসরায়েলের একটি আমল যা এখানে বর্ণনা করা হয়েছে, বরং আরও কয়েক প্রকার কর্মকাণ্ড রয়েছে। একটা হচ্ছে এই যে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা, যেমন কোরআন করিমকে মানতে অস্বীকার করা, অথবা তাদের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো আহকাম দিয়েছেন তারা সেখানে সবগুলো মানেনি, কিছু মান্য করেছে আর কিছু পরিত্যাগ করেছে। বলা হচ্ছে যে আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করে। আর দ্বিতীয় বিষয় যে তারা নবীদেরকে অন্যায়ভাবে শহীদ করে দিত, অর্থাৎ বনী ইসরায়েল আল্লাহর নবীদেরকেও শহীদ করেছে। আর তৃতীয় বিষয়, ইনসাফের হুকুম প্রদানকারী ব্যক্তিদেরকে তারা হত্যা করত। যারা এই কথাটি বলতো যে আল্লাহ তাআলার নবীদেরকে শহীদ করো না, এদের উপর ঈমান আনো, তাদের কথা শুনো, তারা তাদেরকেও শহীদ করে দিল। তো এর সাথে হচ্ছে যে এইসব লোকেদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বনী ইসরায়েলের ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। একটাতে বর্ণনা করা হয়েছে বনী ইসরায়েল, তাতে বলা হয়েছে যে বনী ইসরায়েল এক ঘণ্টায়, অর্থাৎ এক ঘণ্টা বা অল্প কিছু সময়, 43 আম্বিয়া কেরামদেরকে শহীদ করেছে। এবং তারপর যখন তাদের মধ্যে 112 জন ইবাদত কারিগণ দাঁড়িয়ে নেকির হুকুম দিয়েছে, খারাপ থেকে নিষেধ করেছে, তখন বনী ইসরায়েল এদেরকেও শহীদ করে দিয়েছে। তো বলা হচ্ছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর তাদের অবস্থা কিরকম বলা হচ্ছে,
উলাইকাল লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ-দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন।
এরা হচ্ছে সেই লোক যাদের আমল দুনিয়া আখিরাতে বরবাদ হয়ে গেছে আর তাদের কোনো সাহায্যকারী নেই। আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে যারা শহীদ করে তারা কাফির হয়ে যায়, আর একইভাবে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারাও কাফির। তো এইসব লোকেদের ঈমান বরবাদ হয়ে গেছে, আমল বরবাদ হয়ে গেছে এবং আখেরাতেও তাদের আমল বরবাদ হয়ে গেছে। এরপর ইরশাদ হচ্ছে,
আলাম তারা ইলাল লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন।
তুমি কি সেই লোকদেরকে দেখনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, যে যখনই তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয় যাতে সে তাদের মধ্যে ফয়সালা করে দেয়, অতঃপর তাদের মধ্যে একটি দল উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নেয়। এখানে বলা হয়েছে যে যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত ইঞ্জিল যাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে যখন আল্লাহর আহকামের দিকে আহ্বান করা হয় তো তখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে। আচ্ছা, এর শানে নুজুল কি? এর দুটি অর্থ বর্ণনা করা হয়েছে। একটা বলা হচ্ছে এখানে রজমের ঘটনা ছিল, অর্থাৎ কেউ একজন কুকর্ম করেছিল বিবাহিত হওয়া সত্ত্বেও তখন তাকে রজম করা হয়। আরেকটি তাফসীরের মোতাবেক সাধারণত তাদেরকে যখন কিতাবুল্লাহর দিকে আহ্বান করা হয়, আল্লাহর আহকামের দিকে আমল করার জন্য আহ্বান করা হয়, তাদেরকে বলা হলো যে তোমরা কোরআনের দিকে আসো, অর্থাৎ যাদেরকে এর আগে কিতাবের অংশ দেওয়া হয়েছিল, তাওরাতের অংশ দেওয়া হয়েছিল, তাদেরকে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের দিকে আহ্বান করা হলো যাতে এ কোরআন তাদের বিকৃতির মীমাংসা করে দেয়। এগুলো হচ্ছে আল্লাহর হুকুম আর এগুলো নয়। আর এছাড়াও তারা তাদের কিতাবে যেসব পরিবর্তন সাধন করেছে সেগুলোর মাঝেও মীমাংসা করে দেয়। তো যখন তাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হয় যেন কোরআন তাদের মাঝে ফয়সালা করে দেয়, তো বলা হচ্ছে তাদের মধ্যে একটি দল উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নেয়, কারণ তাদের উদ্দেশ্য নয় যে সঠিক জিনিস সামনে আসুক। তারা তাদের দুনিয়াবি স্বার্থ এবং আর্থিক স্বার্থের কারণেই যত ধরনের দুর্নীতি তারা করে যাচ্ছিল। আচ্ছা, তাদের এই কাজ করার কারণটা কি? যে এত বড় অপরাধে তারা করছে, আল্লাহর আহকামকে গোপন করছে এবং তাতে বিকৃতি সাধন করছে, আর তা সত্ত্বেও তাদের মাঝে কোনো ভয় ডর নেই, এর পরিণতি কিয়ামতের দিনে কি হবে? তো তাদের অন্তরে দুঃসাহস কিভাবে সৃষ্টি হলো, কেন পয়দা হলো? ইরশাদ হচ্ছে,
যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানা আন-নার ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন।
এই দুঃসাহস তাদের এই জন্য হয়েছে যে তারা বলে যে আমাদেরকে কখনোই আগুন স্পর্শ করবে না কেবল নির্ধারিত দিন ব্যতীত। আর তাদেরকে তাদের এমন মনগড়া কথা তাদের দিনের ব্যাপারে তাদেরকে ধোকায় পতিত করেছে। এটাই হচ্ছে কারণ যে বড় বড় গুনাহ করেও কোনো ভয় কোনো ডর তাদের মাঝে দেখা যাচ্ছিল না, তা হচ্ছে এই কারণে। তারা তাদের মাথার মধ্যে এই জিনিসটা খুব শক্ত করে গেঁথে নিয়েছে যে তারা এই আকীদা গ্রহণ করেছে যে আমরা তো কখনোই জাহান্নামে যাব না, আর যদি যাইও তবে কিছু নির্ধারিত দিন। নির্ধারিত দিন অর্থাৎ 40 দিন জাহান্নামে যাব, তারপর আমাদেরকে বের করা হবে, তারপর আমরা জান্নাতে চলে যাব, সেখানে কেবল আনন্দই আর আনন্দ। তো যেহেতু আমরা এই অল্পদিনের জন্য জাহান্নামে যাব, তো দুনিয়াতে আমরা একটু আনন্দ করে নিই, তাতে কি সমস্যা হবে? অল্প একটু কষ্ট হবে, আমরা ওটা বরদাস্ত করে নেব। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তারা এই যে প্রবৃত্তি তৈরি করেছে, এই যে আকীদা তারা নিজে নিজে বানিয়েছে, আমরা কেবল 40 দিনের জন্য জাহান্নামে যাব যদি কখনো যেতে হয়, আর তারপরে আমরা চিরদিনের জন্য জান্নাতে চলে যাব, তো এরকম কথা তাদের দিনের মধ্যে ছিলই না, এটা তারা নিজেরাই তৈরি করেছে, আর এই বিষয়টি তাদেরকে ধোকায় নিক্ষিপ্ত করেছে। এর থেকে জানা গেল যে নিজস্ব মনগড়া কল্পনা তৈরি করা এবং ক্ষমার এই ধরনের আশা রাখা এবং যার কোনো শরীয় ভিত্তি নেই আর তা নিয়ে গর্ব করা এবং তার কারণে বেআমলি অবলম্বন করা, তো এটি খুবই মারাত্মক বিষয় এবং এই অজ্ঞতার মধ্যে পূর্ববর্তী উম্মতরাও নিক্ষিপ্ত হয়েছিল। সুতরাং আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার যে পথ উপায় এবং তরিকা বর্ণনা করেছেন তো সেদিকেই মনোযোগী হওয়া উচিত। হ্যাঁ, ইমান আছে, শাফাআত আছে, এগুলো অনেক মহান বিষয়। ইমানের মাধ্যমে নিশ্চিতভাবেই মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়া থেকে বেঁচে যাবে এবং শাফাআতের বরকতও অনেকেরই লাভ হবে, বরং সবারই কিছু না কিছু মিলবে। কিন্তু এই ধরনের আশার উপর ভিত্তি করে এমন আমল করা মাযাল্লাহ, হয়তো কিছুদিনের জন্য জাহান্নামে যেতেও হতে পারে, খুবই খারাপ বিষয়। তো আল্লাহ তাআলা এই ধরনের মনগড়া কল্পনা যারা তৈরি করে ইরশাদ করছেন যে
فَكَيْفَ إِذَا جَمَعْنَاهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ওয়ুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।
কেমন পরিস্থিতি হবে যখন আমরা তাদেরকে সেই দিনের জন্য একত্রিত করব যাতে কোনো সন্দেহ নেই, আর প্রত্যেক প্রাণকে তার পরিপূর্ণ উপার্জন প্রদান করা হবে আর তাদের উপর জুলুম হবে না। তো বলা হচ্ছে এখানে তো তোমরা আশা করে বসে আছো যে আমরা নিশ্চিতভাবেই জান্নাতে চলে যাব, সাথে হচ্ছে চিন্তা করো সেদিন তাদের কি অবস্থা হবে যে যখন আমি কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করব, সেই কিয়ামতের দিন যা নিয়ে কোনো সন্দেহ নেই, আর সেদিন সকল প্রাণকে তার পরিপূর্ণরূপে উপার্জন প্রদান করা হবে, যতটুকু সে নেকির কাজ করেছে তাকে তার পুরস্কার দেওয়া হবে, আর যে যতটুকু গুনাহ করেছে তো তার বিষয়টি আল্লাহ তাআলা তার দয়া ও তার অনুগ্রহের কারণে যেমন চান তিনি তেমনই করবেন। তো ইরশাদ হচ্ছে যে এই যে দুনিয়ার যেসব খামখেয়ালি রয়েছে এসব পরিত্যাগ করা উচিত এবং এটাই মনে রাখা উচিত যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। এরপরে নতুন যে আয়াত আসছে সেখানে নতুন একটি বিষয় আলোচিত হতে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সুসংবাদ মুসলমানদেরকে শুনিয়েছেন যে এমন একটি সময় আসবে মুসলমানরা পারস্য জয় করবে, ইরান জয় করবে, রোমান সাম্রাজ্য জয় করবে, আর এই যে কাইসার এবং কিসরা দুজন বাদশাহ তারা ছিল দুনিয়ার দুটি সুপার পাওয়ার, এবং তাদের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন একটি দিন আসবে যে মুসলমান তাদেরকে জয় করবে। তো এদের মধ্যে যারা মুনাফিক ছিল তারা বলে যে হ্যাঁ ভাই দেখো ব্যাপার, তাদের নিজের দুর্বলতা এবং দুর্দশার কারণে তাদের অবস্থা এইরকম, আর তাদের দাবি হচ্ছে এরকম যে ইরান এবং সাম্রাজ্য তারা জয় করে ফেলবে। তো তখন আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাজিল করলেন, ইরশাদ হচ্ছে
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
ইরশাদ হচ্ছে এভাবে আরজ করো হে আল্লাহ তুমি রাজত্বের মালিক, তুমি যাকে চাও রাজত্ব দান করো আর যাকে চাও ছিনিয়ে নাও, আর তুমি যাকে চাও সম্মান দান করো আর যাকে চাও অসম্মানিত করো, সকল কল্যাণ তোমার হাতেই রয়েছে, নিশ্চয়ই তুমি প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। তীর সাথে হচ্ছে এই যে মুনাফিক বান্দারা যারা সংশয় সন্দেহ এবং আপত্তি করছে যে মুসলমানরা নিজেদের দুর্বলতা সত্ত্বেও রোম এবং ইরানকে কিভাবে জয় করবে, তো তোমরা আল্লাহর দরবারে এটাই আরজ করো যাতে তারা জানতে পারে আল্লাহর শান কিরূপ। আল্লাহ মুলকের মালিক, সকল বাদশাহীর মালিক, আসমানু জমিনের মালিক আল্লাহ। যাকে চান তিনি বাদশাহী দান করেন, যাকে চান ছিনিয়ে নেন, যাকে চান সম্মান দান করেন, যাকে চান অপদস্থ করেন। তো আল্লাহ তাআলা সকল বিষয়ে শক্তিমান। যখন আল্লাহই সবকিছু করছেন তো এখানে সন্দেহ কি হতে পারে? এখন আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং কুদরতের আরেকটি দলিল আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর এটাও সেই ওই দোয়ার একটি অংশ। ইরশাদ হচ্ছে
তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
হে মাওলা, তুমি রাতের কিছু অংশ দিনে প্রবিষ্ট করাও এবং দিনের কিছু অংশ রাতে প্রবিষ্ট করাও, এবং তুমি মৃত হতে জীবিতকে বের করো এবং জীবিত হতে মৃতকে বের করো, আর যাকে চাও বেহিসাব রিজিক দান করো। তো বলা হচ্ছে আল্লাহর যে শান তা হচ্ছে এই যে রাত ও দিনের ব্যবস্থাপনা, এই জীবন ও মৃত্যুর সিস্টেম, এটা তো এতই বড় বিষয়, এতই বড় যে এত বড় সিস্টেম আল্লাহ তাআলা চালাচ্ছেন তার জন্য এতে
কি জটিলতা রয়েছে
যে তিনি পারস্য ও রোমের রাজত্বকে মুসলমানদের কাছে সমর্পণ করবেন এবং নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের গোলামদেরকে তা দান করবেন। তো এটা হচ্ছে তার দলিল। এখন এরপরে মুসলমানদেরকে কিছু আহকাম দেওয়া হয়েছে কাফিরদের সাথে বন্ধুত্ব করা সম্পর্কিত নিষেধাজ্ঞার ব্যাপারে, আর সেখানে কিছু যে অবকাশ রয়েছে সেগুলোর বর্ণনা রয়েছে। ইরশাদ হচ্ছে
লা ইত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মসীর।
মুসলমানরা যেন মুসলমানদের বাদ দিয়ে কাফিরদের বন্ধু না বানায় আর যে এমনটি করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। কিন্তু এই ব্যতীত যে তাদের নিয়ে তোমাদের কোনো ভয় থাকে, আর আল্লাহ তোমাদেরকে তার গজব দিয়ে ভয় প্রদর্শন করেন, আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এটি খুবই সুস্পষ্ট বিধান যেটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, যে মুসলমান যারা আছে তারা যেন মুসলমানদেরকে বাদ দিয়ে কাফিরদের বন্ধু না বানায়। কারণ ঈমান ও কুফরের মাঝে এত বেশি পার্থক্য রয়েছে, এটা এত বড় পার্থক্য যে এটা থাকা অবস্থায়, এই বিদ্যমান অবস্থায় ওই ব্যক্তিদ্বয় প্রকৃতপক্ষে বন্ধু হতে পারে না, এবং এই বন্ধুত্ব কখনোই সফল কাম হতে পারে না। কোনো বিচ্ছিন্ন ঘটনা অথবা বাহ্যিক কারণে যদি নিজেদের মধ্যে কোনো ধরনের সুসম্পর্ক তৈরি হয়েও যায়, এটা ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ যে পরিস্থিতি রয়েছে তা হচ্ছে এই যে মুসলমান এবং কাফির পরস্পর বন্ধু হতে পারে না। আর যখন এই বিষয়টি একেবারে জাতিগত পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ মুসলমান সম্প্রদায় যদি কাফির সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে, পরিণতি আমরা বিগত শতাব্দীগুলো থেকে দেখে আসছি, যখনই ইসলাম এবং কুফরের সাথে লড়াই হয়েছে, সে সময়টাতে যারা কাফির ছিল তারা কোথায় দাঁড়িয়েছিল এবং যারা মুসলমান ছিল তারা কোথায় দাঁড়িয়েছিল, আর কিভাবে মুসলমান দেশগুলোকে ধ্বংস করা হয়েছে এবং কিভাবে মুসলমান সালতানাতগুলোকে বরবাদ করা হয়েছে, আর কিভাবে মুসলমান শাসকদের হত্যা করা হয়েছে, যে ইতিহাস রয়েছে নিকট অতীত দূরবর্তী অতীত এগুলো আমাদের সামনেই রয়েছে। তো ইরশাদ হচ্ছে যারা কাফিরদের সাথে বন্ধুত্ব করবে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক যতটুকু হবে তা হচ্ছে তাদেরকে তাওয়াতে দিন দেওয়া, তাদেরকে দিনের দাওয়াত প্রদান করা। সুতরাং এই দিক থেকে সেই অনুযায়ী শরীয়ত যতটুকু অনুমতি দিয়েছে আমরা ততটুকুই করব, কিন্তু এর বাইরে আন্তরিক বন্ধুত্ব, একেবারে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব, এগুলোর অনুমতি নেই। হ্যাঁ, যেখানে এমন কোনো আশঙ্কা আছে যে তাদের সাথে যদি সম্পর্ক না রাখে তাহলে আমাদের ক্ষতি হবে, তাহলে সেই ক্ষতি থেকে বাঁচবার জন্য যে অনুমতি রয়েছে এটা এখানে বর্ণনা করা হয়েছে। আর আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ভয় প্রদর্শন করে, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করে আল্লাহর গজবের হকদার হইও না। তো এই আহকাম দেখুন যে কত স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই আহকাম এই সম্পর্কে বর্ণনা করেছেন। আজ সোশ্যাল মিডিয়ার কারণে, সিনেমার কারণে, অন্যান্য প্রচার মাধ্যমের কারণে কাফিরদের সাথে বন্ধুত্বের বিষয়টি মানুষ আর বুঝতেই পারে না যে এটা একটা ভুল কাজ, এটা একটা খারাপ কাজ, এমনটা নয়। আল্লাহর কোরআনের আহকাম চিরস্থায়ী, আল্লাহর হুকুম প্রজ্ঞায় পরিপূর্ণ, আর এখানেই আমাদের নিরাপত্তা রয়েছে। এখন এরপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে খফে খোদা প্রদান করছেন এবং আখিরাতের ব্যাপারে বয়ান করছেন, এবং খুবই প্রভাব সৃষ্টিকারী আয়াত এখানে বর্ণনা করেছেন। ইরশাদ হচ্ছে,
কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
তুমি বলে দাও, হে লোকেরা, তোমরা তোমাদের মনের কথা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ সব কিছু জানেন, আর তিনি জানেন যা কিছু আসমানে রয়েছে এবং যা কিছু জমিনে রয়েছে, আল্লাহ প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। এখানে বলা হচ্ছে তোমাদের অন্তরে যেসব বিষয় রয়েছে তোমরা তা গোপন রাখো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন, আর তার জ্ঞান এতই প্রশস্ত যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা সব কিছুই জানেন। কেবল এতটুকুতেই সীমাবদ্ধ নয়, জানার সাথে সাথে তার কাছে প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতা আছে। অনেক সময় এমন হয় না, যেমন আমরা দেখি যে জুলুম হচ্ছে কিন্তু আমাদের ক্ষমতা নেই তা রুখে দেওয়ার, জানি যে অমুক ব্যক্তি অত্যাচার করেছে কিন্তু আমাদের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং জ্ঞান হচ্ছে একটি বিষয়, ক্ষমতা হচ্ছে আরেকটি বিষয়। আল্লাহ তাআলার কাছে জ্ঞানও আছে এবং ক্ষমতাও রয়েছে, জ্ঞানও পরিপূর্ণ এবং তার ক্ষমতাও পরিপূর্ণ। সুতরাং অন্তরের মাঝে যেসব বিষয় গোপন আছে তাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং যেসব অন্তরে ওয়াসওয়াসা আসে সেগুলোর মাফ আছে, কিন্তু ওয়াসওয়াসার পরের পরবর্তী যেসব বিষয় রয়েছে সেখানে দৃঢ় সংকল্পের এবং মনে পরিকল্পনা করার যদি গুনাহ থাকে তবে এখানে অনেকগুলো ক্ষেত্রে গুনাহ হতে পারে এবং পাকড়াও হতে পারে। আর এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের যে দৃশ্য বর্ণনা করেছেন, এই দৃশ্যকে যদি বারবার বারবার কল্পনা করা হয় তাহলে বিশ্বাস করুন এটা অন্তরকে নাড়িয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। ইরশাদ হচ্ছে,
ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহযারাম ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ।
যেদিন প্রত্যেক ব্যক্তি তার সকল ভালো এবং খারাপ আমল নিজের সামনে উপস্থিত পাবে, তখন সে আশা করবে যে হাই তার মাঝে এবং তার আমলের মাঝে কোনো দূর দূরান্তের দূরত্ব তৈরি হয়ে যায়, আর আল্লাহ তোমাদেরকে তার আজাবের মাধ্যমে ভয় প্রদর্শন করেন এবং আল্লাহ বান্দাদের উপর বড়ই দয়াবান। এটা হচ্ছে সেই ঘটনা যেদিন কেয়ামতের দিনে বান্দারা থাকবে এবং তার সকল ভালো এবং খারাপ কাজ তার সামনে উপস্থিত থাকবে, তার সকল ভালো খারাপ কাজ। এবং ওই দিন বান্দা যার গুনাহ হবে, খারাপ কাজ হবে, তখন সে আশা করবে যে আমার মাঝে এবং আমার এই আমলের মাঝে অনেক দীর্ঘ একটা দূরত্ব হোক, অসীম একটা দূরত্ব তৈরি হয়ে যাক, যাতে আমাকে তা দেখতে না হয় এবং এই আমলের ব্যাপারে আমার যেন হিসেব নেওয়া না হয়। আল্লাহ তাআলা ইশাদ করছেন যে এই দিন আগমন করছে, আল্লাহ তাআলা তোমাদেরকে আজাবের মাধ্যমে ভয় প্রদর্শন করেন। এই কথাকে সামনে রেখে এবং এর মধ্যে বিদ্যমান শাস্তিকে সামনে রেখে আমাদের নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে, এবং এর সাথে আল্লাহ তাআলা বান্দার উপর অনেক বড় মেহরবানও বটেন। এটা একই সাথে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা তার রহমত তার গজব দুটোকেই বর্ণনা করেছেন। তো এমন নয় যে ভয়ের আধিক্য এতই থাকুক যে আধিক্য প্রত্যাশিত নয়, এবং এমনও না হোক যে বান্দা কেবল রহমতের উপর ভরসা করবে এবং তার মন থেকে ভয় একেবারেই চলে যাবে। ভয় এবং আশা এই দুটোর মাঝখানে বান্দার থাকা উচিত, আশা ও ভয়ের মাঝখানে। এরপর খফে খোদার পরে ইত্তেবায়ে নববি ইতাআতে মুস্তাফারও বর্ণনা রয়েছে। ইরশাদ হচ্ছে,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
হে হাবিব, বলে দাও হে লোকেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুগত হয়ে যাও, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন, আর আল্লাহ ক্ষমা প্রদর্শনকারী দয়াবান। ইহুদিরা বলতো যে আমরা আল্লাহর খুবই প্রিয়, আর কেউ কেউ বলতো যে আমরা আল্লাহর পুত্রের মতো, তো আমাদের তো কারো পেছনে চলার দরকার নেই, আমরা তো অলরেডি আল্লাহর কতই না প্রিয়। তো এই জন্য বলা হয়েছে যে মানুষকে বলে দাও যে তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও, যে তোমরা আল্লাহকে ভালোবাসো এবং আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, যদি তোমরা এমন দাবি করে থাকো তবে আমার অনুসরণ করো, আমার অনুগত হও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, যে আল্লাহ তাআলা তাকে শেষ নবী বানিয়েছেন এবং তার অনুসরণই হচ্ছে সর্বশেষ অনুসরণ। তো তার অনুসরণ করো, তার অনুসরণ এই পরিণতি হবে যে তোমরা যে বলো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তার অনুসরণের পর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমরা আল্লাহর মাহবুব হয়ে যাবে, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ তাআলা ক্ষমা প্রদানকারী দয়াবান, আল্লাহ তাআলা ক্ষমা প্রদানকারী। আল্লাহ তাআলার ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ও অনুসরণ ব্যতীত সম্ভব নয়, আর এই আনুগত্য যদি ইমানের ক্ষেত্রে হয় তাহলে তা প্রধান শর্ত হয়ে যাবে, তারপর পরবর্তীতে স্তর অনুযায়ী এই শর্ত তৈরি হবে।
বা খুদা খুদা কা ইহি হে দর নহি অর কোই মফর মকর জো ওয়াহাঁ সে হো ইহি আকে হো জো ইয়াহাঁ নহি ওয়ো ওয়াহাঁ।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহের যে নিজেকে তার গোলাম মনে করে না, যারা আল্লাহর রাসূলের বারগাহের সাথে নিজেকে সম্পৃক্ত মনে করে না, তাদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নেই। এরপরে ইরশাদ হচ্ছে যে
কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন।
তুমি বলে দাও আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তারপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। প্রথমে অনুসরণের, তারপর আনুগত্যের বয়ান। সাধারণত ইত্তেবা এবং ইতাহাত একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু অনেক সময় এই পার্থক্য হয়ে যায় যে ইত্তেবা আমলের অনুসরণকে বলা হয় এবং ইতাআত সেটা হচ্ছে হুকুমের অনুসরণ করাকে বলা হয়, কিন্তু সাধারণত ইত্তেবা এবং ইতাআত দুটোই একই অর্থে ব্যবহৃত হয়। সুতরাং ইতাআতে মুস্তাফা এবং ইত্তেবায়ে মুস্তাফা, এটা আল্লাহর ভালোবাসার জন্য শর্তও বটে এবং আল্লাহর ভালোবাসারও একটি প্রমাণও বটে। এখন এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এর কথার পর আল্লাহ তাআলা তার পূর্বেকার প্রশংসিত নবীগণের ইরশাদ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা, তার অনুসরণের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, তো আল্লাহ তাআলা পূর্ববর্তী বুজুর্গদের এই জন্য বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা এমন ব্যক্তিত্ব এর পূর্বেও প্রেরণ করেছেন যাদেরকে অনুসরণ করার হুকুম দেওয়া হয়েছিল। যদিও আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে শ্রেষ্ঠ, কিন্তু রসুল এবং নবী আল্লাহ তাআলা এর পূর্বেও প্রেরণ করেছিলেন। সুতরাং ইরশাদ হচ্ছে,
ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আল ইব্রাহিম ওয়া আল ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম।
নিশ্চয় আল্লাহ আদম, নূহ এবং ইব্রাহিমের সন্তান
এবং ইমরানের বংশধরদের সকল জগতের মাঝে নির্বাচিত করেছেন। এটা হচ্ছে এমন একটি বংশধারা যা একটি হতে অপরটির উদ্ভব হয়েছে। আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এবং আল্লাহ তাআলা আদম এবং নূহকে নির্বাচিত করেছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, নূহ আলাইহিস সালামও আল্লাহর নবী। এরপর বলা হয়েছে ইব্রাহিমের সন্তানদেরকে। হজরতে ইব্রাহিমের আওলাদের মধ্যে কারা আছে? হজরতে ইসমাইল আছেন, হজরতে ইসহাক আছেন, হজরতে ইয়াকুব আছেন। এরপর বনি ইসরায়েলের যতজন নবী ছিলেন হজরতে ইব্রাহিম আলিহি সালাতামের আওলাদের অন্তর্ভুক্ত ছিলেন। আর অন্যদিকে আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও হজরতে ইব্রাহিম আলিহি সালাতামের আওলাদ। এবং আলী ইমরানকে, আলী ইমরান দ্বারা কারা উদ্দেশ্য? ইমরান দুইজন, একজন হচ্ছে হজরত মুসা আলাইহিস সালামের পিতা, তার নামও ইমরান ছিল। তো এখানে যদি তিনি উদ্দেশ্য হন, আলী ইমরান দ্বারা উদ্দেশ্য হবে হজরতে মুসা আলহিসাল্লাম এবং হজরতে হারুন আলহিসাল্লাম। এবং ইমরান হজরতে ঈসা আলহি সালাতামের নানা, হজরতে মরিয়াম রদিয়াল্লাহু তালানহার নানারও নাম। তখন তিনি যদি উদ্দেশ্য হন, তখন আলী ইমরান দ্বারা উদ্দেশ্য হবে হজরতে ঈসা আলহিসাল্লাম। আচ্ছা, এখানে তো আমরা বুঝতে পারলাম এরা হচ্ছেন আল্লাহর খুবই বুজুর্গ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। তাদের আলোচনা করা এটা আল্লাহ তাআলার সুন্নাত। তো বিষয়টা এরকম নয় যে কেবল আল্লাহর জিকির করতে থাকবে, আল্লাহর প্রিয় বান্দাদের জিকির করতে হবে না। আল্লাহ তার প্রিয় বান্দাদের নিজেই জিকির করেন, আর তাদের জিকিরেও আল্লাহর জিকির রয়েছে, কারণ আল্লাহ তাআলাই তাদেরকে এই মর্তবা দান করেছেন। সুতরাং আল্লাহর যারা প্রিয় বান্দা রয়েছেন, আম্বিয়া আছেন, আউলিয়া আছেন, সালেহীন রয়েছেন, সাহাবা আছেন, আহলে বাইত আছেন, তো তাদের আলোচনা করা এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। এখন এরপরে একটি ঘটনা শুরু হচ্ছে হজরতে মরিয়াম
রাদিয়াল্লাহু তাআলা আনহার জর্মের।
এই ঘটনাতে অনেকগুলো শিক্ষণীয় বিষয় বর্ণিত রয়েছে এবং এরপরও আরও অনেক কিছু বিষয় রয়েছে সামনে। তো সুতরাং আল্লাহ তাআলা একে খুব বিস্তারিত বর্ণনা করেছেন। ইরশাদ হচ্ছে,
ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম।
স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার রব, আমি তোমার জন্য মানত করছি, আমার পেটে যে সন্তান রয়েছে তা কেবল তোমার জন্যই মুক্ত এবং
ওয়াকফকিত,
তো তুমি একে আমার হতে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। ঘটনা এই যে হজরতে মরিয়াম রদিয়াল্লাহু তাআলা আনহার মাতা, যার নাম হচ্ছে হান্না, তো যখন হজরতে হান্না তিনি যখন গর্ভবতী হলেন, তো ওই যুগে একটা প্রথা ছিল যে মানুষ তাদের পুত্রদেরকে মানত করত যে আমি একে আল্লাহর ইবাদতের জন্য এবং বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য একে উৎসর্গ করে দেব। তো এর থেকে সারা জীবন অন্য কোনো কাজ নেওয়া হবে না, কেবল আল্লাহ তাআলার ইবাদতে এবং বাইতুল মুকাদ্দাসের খিদমতে সে লিপ্ত থাকবে। যেহেতু এরকম সবাই মানত করত, হজরতে হান্নাও এরকম মানত করলেন। মানত মেনে তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি এমন মানত করেছি, তুমি কবুল করো। তো এখন তিনি যে মানত করলেন, এতে তার যে স্বামী ছিলেন হজরতে ইমরান, তো উনি বললেন, তুমি তো বলেছ আমার পেটে যায় জন্ম নেয় আমি ওয়াকফ করে দেব, যদি মেয়ে জন্ম নেয় কী হবে? কারণ বাইতুল মুকাদ্দাসের জন্য তো কেবল পুরুষই ওয়াকফ করা হতো, মসজিদে যাওয়া, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা, এগুলো কেবল পুরুষদের কাজ, এখানে নারীরা কী করবে? তো যখন তিনি এ কথা বললেন, তখন এটা আসলে খুবই ভাববার বিষয় ছিল। তো এখন এরপরে কি হলো যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন,
ফালাম্মা ওয়াযাআতহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াযাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নি সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নি উ'ইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম।
তারপর ইমরানের স্ত্রী যখন কন্যা জন্ম দিল, সে বলল, হে আল্লাহ, আমি তো কন্যা জন্ম দিয়েছি,
আল্লাহ তাআলারও জানা আছে যা সে প্রসব করেছে,
আর সেই পুত্র যার আশা করা হয়েছিল সেই কন্যার মতো নয় যা তাকে দান করা হয়েছে। আর সে বলল, আমি এই শিশুর নাম মরিয়ম রাখলাম। আমি একে এবং তার সন্তানকে বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে তোমার আশ্রয়ে সমর্পণ করলাম। তো এখানে ওই কথাটি যা হযরত ইমরান বলেছিলেন যে পুত্র হয়নি কন্যা হয়েছে, তখন হযরতে মরিয়মের যিনি মা ছিলেন তিনি বললেন যে হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। তো আল্লাহ তালা ইরশাদ করছেন যে আল্লাহ খুব ভালো করেই জানেন যে হান্না যে কন্যার জন্ম দিয়েছে আল্লাহ তালা খুব ভালো করেই জানেন। আল্লাহ তালা নিজেই ইরশাদ করছেন যে যে কন্যা তাকে দান করা হয়েছে এই কন্যা ওই পুত্র থেকে উত্তম যে পুত্রের সে আশা করছিল। তো বলা হচ্ছে ওই পুত্র যার আশা সে করেছিল এই কন্যার মতো নয় যা তাকে দান করা হয়েছে। তো উদ্দেশ্য হচ্ছে মরিয়মের মর্তবা পুরুষদের চাইতেও বেশি, অর্থাৎ যেই পুত্রের আশা তারা করেছিলেন তাদের চাইতে বেশি, তাছাড়াও লক্ষ কোটি মুসলমানদের চাইতেও হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্তবা বেশি। এরপর হযরতে হান্না বললেন যে আমি এই কন্যার নাম মরিয়ম রাখলাম, আমি একে এবং এর সন্তানকে বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে তোমার আশ্রয়ে সমর্পণ করলাম। হযরত মরিয়মকেও এবং তার পরবর্তীতে যে সন্তান হবে তাকেও, হে মাওলা, আমি তাদেরকে তোমার পানাহাতে সমর্পণ করলাম শয়তান মরদুদের অনিষ্ট থেকে। আচ্ছা, এখানে কয়েকটি বিষয় আছে যা নিয়ে আলোচনা করা যায়। একটি হচ্ছে হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা। তিনি হচ্ছেন নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, অর্থাৎ সৃষ্টিজগতের মাঝে সর্বশ্রেষ্ঠ যে সকল নারী রয়েছেন, হযরতে খাদিজা, হযরতে ফাতিমা, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে মরিয়ম এবং হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, এই পাঁচজন নারী তারা সমগ্র সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ নারী। এখন তাদের মাঝে সর্বশ্রেষ্ঠকে এ নিয়ে উলামাদের অনেক উক্তি রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে হযরত হান্না কন্যা হওয়াতে এই যে উক্তি করলেন যে আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, তো এটা এক ধরনের আফসোস ছিল তার মাঝে। এই আফসোস এই কারণে ছিল না, মাআদাল্লাহ, যে কন্যা কেন হয়েছে। এটা হচ্ছে কাফিরদের তরিকা, কন্যা হওয়াতে আফসোস করা এটা হচ্ছে কাফিরদের নিয়ম, এটা মুসলমানদের নিয়ম না। তার আফসোস এই যে তিনি যে মানত করেছেন সেটা পূরণ হয়নি, সুতরাং এই আফসোসের কারণ অন্য কিছু। এখন এরপর আল্লাহ
করছেন,
তো মরিয়মের প্রভু তাকে খুব ভালো করে কবুল করলেন এবং মরিয়মকে খুবই সুশোভিহিত করলেন এবং জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক বানালেন। যখনই জাকারিয়া মরিয়মের কাছে তার নামাজ পড়ার স্থানে গমন করত তবে সেখানে তার কাছে ফল পেত। জাকারিয়া প্রশ্ন করল, হে মরিয়ম, এগুলো তোমার কাছে কোথা থেকে আসে? সে জবাব দিল, এগুলো আল্লাহর তরফ থেকে, নিশ্চয় আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। তো এখন মরিয়মের অবস্থা এই হল যে হযরত হান্না তাকে এই যে বনি ইসরায়েলের ওলামার কাছে যারা বাইতুল মুকাদ্দাসের যারা রক্ষক ছিলেন তাদের সামনে পেশ করলেন যে এই কন্যার লালন পালন করা হোক। তখন সবাই অনেকেই আগ্রহ দেখালেন যে আমরা এই কন্যাকে লালন পালন করব। তো যখন অনেকেই আগ্রহী হলেন তো এখন কি করা যাবে, তখন একটি লটারি করা হলো ও তখন লটারিতে হযরতে জাকারিয়া আলাইহিসসালামের নাম উঠল। তো হযরতে জাকারিয়া আলাইহিসসালাম হযরতে মরিয়মের লালন পালন করলেন আর খুব ভালোভাবেই লালন পালন করলেন। আচ্ছা, এরপরে এখানে আরও কি হল যে হযরতে জাকারিয়া আলাইহিসসালাম যখন হযরতে মরিয়মের কক্ষে গমন করতেন, বাইতুল মুকাদ্দাসে তার যে কক্ষ ছিল সেখানে তিনি যখন গমন করতেন তো সেখানে বেমৌসুমের ফল থাকত, যে মৌসুম একটা সেখানে আরেক মৌসুমের ফল আছে, মানে যে মৌসুমে আঙ্গুর হয় না সেখানে আঙ্গুর ফল আছে। তো হযরতে জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, মরিয়ম, এগুলো কোথা থেকে, এগুলো তুমি কোথেকে পাও, এগুলো কোথেকে আসে? তো উনি বললেন যে এগুলো আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছ থেকে, আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি যখন এগুলো দেখলেন বেমৌসুমের ফল,
যে সময় যে জিনিস হয় না
তাই হয়ে যাচ্ছে, এটা দেখার পরে হযরতে জাকারিয়া আলাইহিসসালামের তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল, তিনি বার্ধক্য অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, এবং তার কোনো সন্তান ছিল না, তো তখন তিনি এই অবস্থা উপর অনুমান করে যে বেমৌসুমের ফল আল্লাহ তাআলা হযরতে মরিয়মকে দান করছেন, হ্যাঁ যদিও বা আমার বয়স এরকম যে এ সময় মানুষের সন্তান হয় না, আল্লাহ যদি তার মেহরবানিতে তার কুদরতে আমাকে এ বয়সে যদি সন্তান দান করেন তাহলে এটা তো তার স্বামীর জন্য উপযুক্তই বটে। এরপর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতুসসালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন,
হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء।
সেখানেই জাকারিয়া তার রবের কাছে দোয়া করল, আরজ করল, হে আমার রব, আমাকে তোমার বারগাহ থেকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। এখানে কয়েকটি বিষয় রয়েছে। একটা হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটি, তিনি আওলাদের জন্য দোয়া করলেন এবং পবিত্র আওলাদের, তো এ থেকে জানা গেল যে যখন সন্তানের জন্য দোয়া করা হয় বরং নেক সন্তানের জন্য দোয়া করা হয়। সন্তান পাওয়া গেছে, সেই সন্তান এখন চোখের চক্ষুশূল হয়ে গেছে, সুতরাং নেক ঔলাদের দরকার, অনুগত সন্তানের দরকার। এই যে আয়াত রয়েছে,
রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবাহ,
যে ব্যক্তির সন্তান হয় না যদি এই দোয়াকে সে তার রুটিনে পরিণত করে তবে আল্লাহ তাআলা তাকে ঔলাদ দান করবেন। তো ওলামায়ে কেরাম অধিকার এই কথাটি বলেছেন যে
রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ।
এই দোয়া আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে
হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ,
সেই স্থানে জাকারিয়া তার রবের কাছে দোয়া করল। তো এখানে ওই স্থানের জিকির আলোচনা কেন করা হয়েছে? আলোচনা এই জন্য করা হয়েছে যে সেখানে হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদ্যমান ছিলেন, সেখানে আল্লাহর রহমত তার কাছে আগমন করত। এর থেকে জানা গেল যে যেখানে ওয়ালিদের অবস্থান রয়েছে, যেখানে তারা থাকেন আর যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেসব জায়গায় দোয়া কবুল হয়। এই যে আমরা মাজারে গিয়ে দোয়া করি না, কোনো মাজারে গিয়ে কেন? এই জন্য যে সেখানে আল্লাহর ওয়ালি বিদ্যমান আছেন, এখানে তার শরীর রয়েছে আর সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, তারপর সেখানে কোরআন পড়া হয়, তো এইভাবে সেখানে আরও অনেক কাজ হয়ে থাকে, এই জন্য সেখানে গিয়ে দোয়া করা হয়। তো এখন যখন এই দোয়া হয়ে গেল তো আল্লাহ তাআলার তরফ থেকে যে পুরস্কার দেওয়া হলো, আল্লাহ
তাআলা ইরশাদ করছেন,
তো অতপর ফিরিশতারা জাকারিয়াকে আহ্বান করল, তখন সে তার নামাজের স্থানে নামাজ পড়ছিল, আহ্বান করে বলল, নিশ্চয় আল্লাহ আপনাকে ইয়াহিয়ার সুসংবাদ প্রদান করছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে একটি কালেমার সত্যায়ন করবেন এবং তিনি নেতা হবেন এবং তিনি সবসময় নারীসঙ্গ বর্জনকারী এবং সালেহীন হতে একজন নবী হবেন। এখানে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং ফেরেশতারা আল্লাহ তাআলার তরফ থেকে হযরত জাকারিয়াকে এই সুসংবাদ শোনালেন। আর তখন তিনি নামাজের হালতে ছিলেন। তো বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন এমন বান্দার, এমন আওলাদের, যিনি কালিমাতুল্লাহর সত্যায়ন করবেন। কালিমাতুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম, যেহেতু তিনি আল্লাহ তাআলার কালিমা কোন থেকে সৃষ্টি হয়েছেন, কালিমাতুল্লাহর সত্যায়ন করবেন এবং এই ইয়াহিয়া কে হবেন? নেতা হবেন এবং তিনি নারীদের সঙ্গে সবসময় বর্জনকারী হবেন, তার সামর্থ্য থাকবে কিন্তু কখনো বিবাহ করবেন না এবং সালেহীন হতে একজন নবী হবেন। তো এখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাতুসসালামের দোয়া কবুল হলো, আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হযরতে ইয়াহিয়ার সুরতে একজন সন্তান দান করলেন। এরপরে আরও কিছু ঘটনা রয়েছে, এখনও এটার আরও কিছু অংশ অবশিষ্ট রয়েছে, ইনশাল্লাহ এগুলো আমরা পরবর্তী পর্বে বর্ণনা করব। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জিকির করার এবং তাদের জীবন তাদের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।